কে পারবে করতে বর্ণনা তোমার শান ইয়া রাসূল, কে পারবে করতে বর্ণনা তোমার শান ইয়া রাসূল, স্বয়ং খোদা যখন করেন তোমার গুণগান ইয়া রাসূল।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া সলাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল বাংলা এর বিশেষ অনুষ্ঠান অর্থাৎ বিশেষ করে বারাই রবিউল আউয়াল উপলক্ষে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর যে উত্তম চরিত্রগুলো নিয়ে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আলোচনা করে আসছি, আলহামদুলিল্লাহ এর ধারাবাহিকতায় আজকে আমরা যে বিষয়টা নিয়েছি ইনশাআল্লাহ আজাওয়াজাল, ওই বিষয় হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ও ইবাদত। জি, নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সবকিছুর মালিক হওয়ার পরও আমরা আল্লাহ তাআলা সবচেয়ে যে মহাব্বতের ভালোবাসার আপনজন হওয়ার পরও কিভাবে যে আমার নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার ইবাদত করতেন, রিয়াজত করতেন, ইনশাআল্লাহ আজ্জা বাজাল আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে ওই বিষয় সম্পর্কে মাদানীপুর শ্রবণ করবো ইনশাআল্লাহ আজ্জা বাজাল। আসুন আমরা প্রথমে একটি হাদিসে মুবারকা শ্রবণ করে নিই। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ওয়াক্কালা বিকবরি মালাকান, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার কবরে এমন একজন ফেরেশতা নিযুক্ত করেছেন, আতাহু আসমাউল খালাইক, অর্থাৎ যাকে সকল সৃষ্টির আওয়াজ সমূহ শোনার ক্ষমতা প্রদান করা হয়েছে। এরপর ইরশাদ করছেন, ফালা ইউসাল্লি আলাইয়া আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামাতি ইল্লা আবলাগানি বিইসমিহি ওয়া ইসমি আবিহি হাযা ফুলান ইবনে ফুলান ফাকাদ সাল্লা আলাইক, অর্থাৎ সুতরাং কিয়ামত পর্যন্ত যে কেউ আমার উপর দরুদ শরীফ পাঠ করবে তবে সেই ফেরেশতা আমাকে তার নাম এবং তার পিতার নাম পেশ করে থাকে। সুবহানাল্লাহ, সে বলে যে অমুকের ছেলে অমুক আপনার উপর এই মুহূর্তে দরুদ শরীফ পাঠ করেছে। সুবহানাল্লাহ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা শ্রবণ করেছি যে এখান থেকে আসলে অনেক কিছু মাদানী ফুল আসে, তো ওইদিকে যাব না, বাস আমরা দিল কুলে মন কুলে খুশি মনে আনন্দে যেটাই বলুক মহাব্বত সহকারে আমরা চেষ্টা করব যখন এই সময় পাই নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর সবসময় দরুদ শরীফ পাঠ করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আসুন মহাব্বত সহকারে একটিবার আমরা দরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সলাতান ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা দীর্ঘায়িত করব না, আজকে আমরা যেই আলোচ্য বিষয় নিয়েছি ইনশাআল্লাহ আজ্জা বাজাল ওই বিষয় সম্পর্কে শুরুতে আমরা আমার আরফাত ভাই থেকে ইনশাআল্লাহ মাদানী ফুল শ্রবণ করব। জি আরফাত ভাই,
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতে সেলিম ভাই, আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে এবং বারোই রবিউল আউয়াল উপলক্ষে আমি আমাদের যে দর্শকবৃন্দকে মোবারকবাদ জানাবো, ঈদ মোবারক জানাবো,
ঈদ মোবারক।
তো আজকে আমাদের যে বিষয়টুকু নির্ধারণ করা হয়েছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ইবাদত। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি কদম যদি আমরা দেখি, আল্লাহর হাবিবের সারা জীবনটুকুই তো আল্লাহ তাআলার ইবাদতের মধ্যেই কাটিয়েছে। আল্লাহর হাবিব কিছু বলা সেটাও তো ইবাদতের মধ্যে লিপ্ত, আল্লাহর হাবিব কিছু করা সেটাও ইবাদতের মধ্যে লিপ্ত। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো এমন এক জাত, এমন এক সত্তা, উনি যেটা বলেছেন আজকে সেটা আমাদের জন্য করা, উনি যেটা করেছেন আজকে সে আমলটুকু আমাদের জন্য সুন্নাত, উনি যেটা নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, তো এরকম আমাদের জন্য অনেক কিছু ফরজ হয়ে গিয়েছে। এক কথায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর অনেক নির্দেশ আমাদের জন্য ফরজ হিসেবে পরিণত হয়েছে, অনেক নির্দেশ আমাদের জন্য ওয়াজিব হিসেবে পরিণত হয়েছে, অনেক নির্দেশ আমাদের জন্য সুন্নাত হিসেবে পরিণত হয়েছে, আবার অনেক আমল আমাদের জন্য মুস্তাহাব হিসেবে পরিণত হয়েছে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের জীবনে যা কিছু করেছেন এগুলো তো আল্লাহ তাআলার আনুগত্যের মধ্যে, ইবাদতের মধ্যে, আর আমাদের ইবাদত হচ্ছে ওনাদেরকে অনুসরণ করা, এটা হচ্ছে আমাদের ইবাদত। তো আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে যে নিয়ামত দিয়েছেন না, তন্মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যে পাওয়া নিয়ামত চারিত্রিক গুণাবলীর মধ্যে অনেকটি গুণ যে আল্লাহ তাআলার মহাব্বতে, আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন থাকা এবং আল্লাহ তাআলার ইবাদত করা। তো আল্লাহর হাবিবের জীবনে যদি আমরা দেখি, উনি তো ইবাদতে সবসময় থাকতেন, এবং কি আমরা শুনেছি যে আমাদের মাদ্রাসার দর্শক বৃন্দরাও এটা অবশ্যই শুনেছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রকাশ করেন নাই,
এর পূর্বে,
হ্যাঁ, নবুয়ত প্রকাশ অর্থাৎ কোরআনে পাক নাজিল হওয়ার পূর্বে, কোরআনে পাক নাজিল হওয়ার পূর্বে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিন্তু প্রায় সময় হেরা গুহাতে সেখানে সেখানে বসে বসে আল্লাহ তাআলার ইবাদত করতেন,
আল্লাহ
আল্লাহ তাআলাকে স্মরণ করতেন, আল্লাহ তাআলার মহব্বতে সেখানে সময় কাটাতেন। তো এছাড়াও যদি দেখি সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নামাজ এটা কি হয়েছে প্রকাশ ফরজ হয়েছিল, আল্লাহর হাবিব তো নামাজ পড়তেন, কিন্তু যখন উম্মতের জন্য নামাজ ফরজ হয়েছিল তখন যদি দেখি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা সাল্লাম সাহাবায়ে কেরামগণ প্রায় সময় দেখেছেন আল্লাহর হাবিব নামাজ এটা সাহাবায়ে কেরামরাও পড়তেন আল্লাহর হাবিবের সাথে, এবং অর্থাৎ জামাতে পড়তেন। তো আল্লাহর হাবিবের ইবাদত করতে এটা অনেক সাহাবায়ে কেরামগণ দেখেছেন, এত বেশি ইবাদত করতেন, এত বেশি ইবাদত করতেন, এর বর্ণনা করা কখনো আমাদের পক্ষে সম্ভব হবে না। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের ইবাদত সম্পর্কে যদি বলি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে যখন থাকতেন তখনও তিনি ইবাদত থেকে অবসর থাকতেন না, বরং সেখানে ইবাদত করতেন। এমনকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আসছে, তিনি সারা রাত পুরো রাত ইবাদতের মধ্যে লিপ্ত থাকতেন, আল্লাহ তাআলার ইবাদতে তিনি এমন থাকতেন, তিনি এমন ভাবে নামাজ পড়তেন যে নামাজ পড়তে পড়তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পা মুবারক ফুলে গিয়েছিল।
আল্লাহু আকবার, আল্লাহ।
তো আল্লাহ তাআলার স্মরণে, আল্লাহ তাআলার ইবাদতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পা মুবারক যে ফুলে গিয়েছিল, তো এটা দেখে হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি এরূপ কেন করছেন যে এমন ভাবে আপনি কিয়াম করছেন যে আপনার পা মুবারক ফুলে গিয়েছে? তো তখন এটাও বললেন যে আপনি এমন করছেন অথচ আল্লাহ তাআলা আপনারই কারণে আপনার পূর্ববর্তী এবং পরবর্তীদের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, তারপর আপনি এরকম কেন করছেন? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শুনুন, আল্লাহর হাবিব বলেন, হে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আফালা আকুনু আবাদান শাকুরা, অর্থাৎ আমি কি আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হব না? তো আল্লাহ তাআলার মহব্বতে আল্লাহ তাআলা যে আল্লাহর হাবিবকে এত নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের শুকরিয়া স্বরূপ আল্লাহর আল্লাহ তাআলার মহব্বতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এত ইবাদত করতেন। তো আল্লাহর হাবিবের জীবনে যদি দেখি না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সবসময় ইবাদতের মধ্যে লিপ্ত ছিলেন। সাহাবায়ে কেরামগণদেরকে আমরা যে ইবাদতের অনেক সময় উদাহরণ দিয়ে থাকি, তারা এই ইবাদত কোত্থেকে শিখেছেন? আল্লাহর হাবিব থেকেই তো শিখেছেন।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, সাহেব আপনি তো বলেছেন যে আমার নবী করিম গফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর জীবনের যে দিক, যেটা মা'আশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যে রেওয়ায়েত হয়েছে যে পা মুবারক ফুলে যেত, ওই ধরনের আরেকটি রেওয়ায়েত ওনার আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের মধ্যে এসেছে। একদিন হযরত সাইয়্যিদুনা আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এবং আমার সাথে হযরত সাইয়্যিদুনা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং হযরত সাইয়্যিদুনা উবাইদ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মহান দরবারে উপস্থিত হন। তো উপস্থিত হয়ে কি করলেন? তখন হযরত সাইয়্যিদুনা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আরজ করলেন যে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ব্যাপারে কোন আশ্চর্যজনক কথা শুনান, মানে এমন একটা কথা শুনান যেটা শুনে আমরা কি হয়ে যাব, অবাক লাগবে, মানে ওই ধরনের একটা কথা শুনান। তখন আল্লাহু আকবার, তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে দিলেন এবং বললেন, মানে যখন আশ্চর্যজনক কথা শোনার জন্য ইচ্ছা পোষণ করলেন না, তখন আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো সচক্ষে দেখেছেন আমার নবীকে, আমার নবী কিভাবে আল্লাহ তাআলার ইবাদত করেছেন, কিভাবে আল্লাহ তাআলাকে রাজি করেছেন, কিভাবে উম্মতদেরকে বাঁচানোর জন্য, শিক্ষা দেওয়ার জন্য এত কষ্ট করেছেন। দেখেন আমরা সবসময় বলি না যে আমার নবী তো মাসুম, শুধু মাসুম নয়, মাসুমদের সর্দার ছিল, অর্থাৎ মাসুমদের
সমস্ত নবীগণ তো
মাসুম, জি, মাসুমদের সর্দার, উনি ওই মাসুমদের সর্দার হওয়ার সত্ত্বেও নিষ্পাপ, জি, যাদের কোনো গুনাহ নেই, সমস্ত গুনাহ থেকে পবিত্র, ওই পবিত্র মানে নিষ্পাপ হওয়ার সত্ত্বেও যে যে আমার নবী করিম ওফর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে বাঁচানোর জন্য যে সারা জিন্দেগি এভাবে আল্লাহ তাআলার ইবাদত করে গিয়েছেন, আল্লাহ তাআলার কদমে সিজদা দিয়েছেন, এর সুবাদে যখন আশ্চর্য কথা জিজ্ঞেস করলেন, তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে দিলেন এবং বললেন, এক রাতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট তাশরিফ আনলেন এবং ইরশাদ করলেন যে আমাকে অনুমতি দাও যে যে আমি আমার প্রতিপালকের ইবাদত করব। এই অনুমতিটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চাইলেন। যখন চাইলেন তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ কি জবাব দিলেন, যে আমি আমার চাহিদার পরিবর্তে যে আপনার প্রতিপালকের নিকটবর্তী হওয়া অধিক পছন্দ করি। কিন্তু বর্তমানে অনেক সময় দেখা যায় যখন কোন একজন স্বামী নেকির কাজ করতে চায়, আল্লাহ তাআলার ইবাদত করতে চায়, হয়তো ওনার না বোঝার কারণে তাদেরকে সেটা বাধা দিয়ে থাকে, সেটা আমাদের করা উচিত নয় আর ফাদটা কিন্তু এটা। আচ্ছা, এরপর কি করলেন যখন এই কথাটা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন? অতঃপর তখন হুজুর পুনর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের এক কোণায় দাঁড়িয়ে কাঁদতে লাগলেন। দেখেন কেমন আল্লাহ তাআলাকে যে ভয় করছেন আমার নবী করিম ওয়া উফর রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ঘরের এক কোণায় দাঁড়িয়ে কাঁদতে লাগলেন। তারপর ভালোভাবে ওযু করে কুরআনুল করিমের তিলাওয়াত শুরু করে দিলেন। আল্লাহু আকবার, যে নবীকে আল্লাহ তাআলা সবকিছুর মালিক বানিয়ে দিয়েছেন, ওই নবী যে আল্লাহ তাআলার দরবারে কান্না করছেন, অতঃপর ওযু করে কি করলেন যে কোরআনে পাকের তিলাওয়াত শুরু করে দিলেন। অতঃপর দ্বিতীয়বার পুনরায় কাঁদতে শুরু করলেন, এভাবে কাঁদতে লাগলেন, অঝর্ণ কান্না করতে লাগলেন। এমনকি যখন হুজুর পূর্ণ সাল্লাহ আলসালাম এর চক্ষু মুবারক থেকে বের হওয়া অশ্রু মুবারক জমিনে গড়িয়ে পড়ল, এতটুকুতে মুয়াজ্জিনের রাসূল হযরত সাইয়্যিদুনা বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হন। তখন নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে কাঁদতে দেখে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনার কোন জিনিসের কারণে কান্না করছেন, কিসের কারণে আপনি কান্না করছেন, কোন জিনিসটা আপনাকে কান্না করছে, আমার মা বাপ আপনার কদমে কুরবান, আপনি আমাকে বলুন। এই আপনারটুকু হযরত সাইয়্যিদুনা বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এবং এটাও বলেছেন যেটা আপনি পূর্বতে একটা হাদিসে মুবারাকা বলেছেন যে আপনার উসিলে আগে এবং পরবর্তী পরের যে সকল উম্মতের গুনাহ আল্লাহ তাআলা কি করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন শুধুমাত্র আপনার কারণে, এবং আপনি যে কথাটা বলেছেন, এই কথাটা বলার পর তখন নবী করিম ওফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি কি উত্তর দিয়েছেন যেটা আপনি শুরুতেই হাদিস মুবারকের মধ্যে বলেছেন। তখন আমার নবী উত্তর দিচ্ছেন যে আমি কি কৃতজ্ঞতা প্রকাশকারী বান্দা হব না। দেখুন যে কিভাবে যে আসাদ আপনি শুরুতে বলেছেন যে আল্লাহ তাআলা যে আমার নবী করিম ওফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে এত নিয়ামত দান করেছেন, সর্বোচ্চ নিয়ামত যেটা আল্লাহ তাআলা আমার নবীকে দান করেছেন, আর ওই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য দেখেন আমার নবী কিভাবে আল্লাহ তাআলার ইবাদত করছেন, নামাজ পড়ছেন, কোরআন পাকের তিলাওয়াত করছেন, এক কথাই যা কিছু আল্লাহ তাআলার ইবাদত রয়েছে সমস্ত কিছু করছেন, কেন যে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য। তো এখান থেকে যেটা আমাদের জন্য শিক্ষণীয় মাদিনী ফোন, আমি আফাদ ভাই বলবো, প্রথমত যেটা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে আমরা পেয়েছি, সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে কতগুলো নিয়ামত দান করেছেন, চিন্তা করে যে মুসলমান বানিয়েছেন এটাও নিয়ামত, যে শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন এটাও নিয়ামত, যে মা বাবা দিয়েছেন এটাও নিয়ামত, কোরআনে পাক দিয়েছেন এটাও নিয়ামত, যে আল্লাহ তাআলা আমাদেরকে সম্পূর্ণরূপে সৃষ্টি করেছেন, হাত পা চক্ষু দিয়েছেন, দুনিয়ার মধ্যে নিঃশ্বাস দিয়েছেন এটাও নিয়ামত। তো এই নিয়ামতের শুকরিয়া কেমন ভাবে আমাদের আদায় করা দরকার, অথচ আল্লাহ তাআলা যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কিছুই সৃষ্টি করতেন না। আজকে যে নবীকে সৃষ্টি না করলে আমরা আল্লাহ তাআলাকে চিনতাম না। আজকে ওই নবী আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ তাআলার ইবাদত এভাবে করছেন, আর আমরা ওই নবীর গুনাহগার উম্মত, আমরা দুর্বল অসহায় উম্মত, আমাদের ইবাদত তো কোনো ঠিক নেই।
সেলিম ভাই এক কথাটা বলবো, আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন না, তার শুকরিয়া করে কখনো আমরা শেষ করতে পারবো
না,
কখনো না। কেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যে হাত দিয়েছে, আমাকে আপনাকে যে চোখ দিয়েছে, পা দিয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে, আমরা চাইলে আমরা হয়তো আল্লাহ তাআলা যেভাবে হক রয়েছে সেভাবে পারবো না, কিন্তু আমরা তো চেষ্টা করতে পারি। এই হাতের মতো নিয়ামত যে দিয়েছে সে হাতের শুকরিয়া স্বরূপ, হ্যাঁ সে নিয়ামতের শুকরিয়া স্বরূপ আমরা এই হাত দিয়ে নেক কাজ করি, এই হাত দিয়ে কোরআনের পাক স্পর্শ করি, এই হাত দিয়ে সৎকার করি, এই হাত দিয়ে মানুষকে সাহায্য করি, এভাবে চোখ আল্লাহ তাআলা দেওয়া নিয়ামত, এই আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতের এটার যে বিভিন্ন শুকরিয়ার পন্থা রয়েছে, এটাও একটা শুকরিয়ার পন্থা হচ্ছে এই চোখের মাধ্যমে আল্লাহ তাআলার কোরআনে পাক দেখা, কোরআনে পাকের তিলাওয়াত করা। হ্যাঁ, চোখ দিয়ে আমরা ভালো জিনিস দেখি, চোখকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখি, এটা একটা চোখের শুকরিয়া আদায় করার মাধ্যম। তো এভাবে প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ, আর আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে সৃষ্টি করেছেন সেটা আল্লাহ তাআলার ইবাদতের জন্য। আমি জিন এবং মানব জাতিকে এই জন্য সৃষ্টি করেছি যে আমার ইবাদত করবে। তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে বরং পুরো মানব জাতিকে সৃষ্টি করেছেন, জিন জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদতের জন্য। এবং আল্লাহ তাআলা ইবাদতের জন্যই আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তো আমরা এই ইবাদত থেকে কেন দূরে থাকবো? আর আমাদেরকে যে এই হায়াত দিয়েছে না, হায়াত এবং মৃত্যু আল্লাহ তাআলা যে সৃষ্টি করেছে, ওগুলো কেন? এটা আমাদেরকে পরীক্ষা করা হচ্ছে যে আমাদের মধ্যে কে আল্লাহ তাআলাকে মহব্বত করে, কে আমল করে, কে উত্তম আমল করে, আর কে কি আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে আপনার গুনাহের মধ্যে লিপ্ত থাকে। এটা একমাত্র আমাদেরকে পরীক্ষা করছে। তো এটা আমাদের বোঝা দরকার যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ইবাদত করার জন্য যেহেতু তৈরি সৃষ্টি করেছেন, তো মাঝে যে দর্শক বিন্দু যারা রয়েছেন, যারা আমাদেরকে দেখছেন, আমরা চাইলে সবাই আমরা একটা নিয়ত করতে পারি যে আজকে থেকে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এত কিছু দেওয়া সত্ত্বেও, নিয়ামতের মালিক হওয়া সত্ত্বেও আল্লাহর হাবিব, তারপর আল্লাহ তাআলার ইবাদতকে তিনি বলে আল্লাহ তাআলার ইবাদত তিনি করেছেন, আল্লাহ তাআলার মহব্বত তিনি আল্লাহ তাআলার ইবাদত লিপ্ত থাকতেন, তো আমরা গোলাম, আমরা আল্লাহ তাআলার বান্দা, তো আমাদের উপর তো ইবাদত এটা আবশ্যক। আর ইবাদত যদি না করি, ফরজ ইবাদত না করি, হতে পারে এটার কারণে জাহান্নামে যেতে হবে। তো আমরা আল্লাহ তাআলাকে এত কেন ভুলে যাচ্ছি, আমরা কেন নামাজ থেকে দূরে সরে যাচ্ছি, আমরা কেন কোরআন পাকের তিলাওয়াত থেকে দূরে সরে যাচ্ছি, আমরা কেন যখন যাকাত ফরজ হয় এ কথা ভুলে যাই? হ্যাঁ, তো আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন যেটা আমাদের জন্য আবশ্যক ফরজ রয়েছে, এই ইবাদত গুলোকে যেন আমরা না ভুলি, এই ইবাদত গুলোকে যেন আমরা করি। শুধু তাই নয়, ফরজ ইবাদত করার সাথে সাথে এগুলো ওয়াজিব রয়েছে, সুন্নত রয়েছে, এগুলো মুস্তাহাব, এমনকি যেটা করলে সওয়াব না করলে গুনাহ নাই, এরকম যেগুলো আমল রয়েছে এগুলোকে আমরা খুঁজে খুঁজে আমরা যেন করি। কারণ কি, আমরা দুনিয়ার মধ্যে যত ছোট থেকে ছোট ইবাদত নেকির কাজ রয়েছে এগুলো করবো ইনশাল্লাহ হাশরের ময়দানে, এগুলো তত আমাদের বেশি ইনশাল্লাহ আমাদের আমল নামার মধ্যে নেকির পাল্লার মধ্যে নেকি হিসেবে পারি হয়ে যায়।
যে খারাপ কাজ করবে বিন্দু পরিমাণে এর প্রতিদানও দিবে দেখতে পাবে, এবং যে নেকির কাজ করবে এর প্রতিদানও দেখতে পাবে। আসলে আসলে এটা তো বাস্তব সত্য। আচ্ছা, যখন মানুষ প্রাপ্তবয়স্ক হয়ে যায় অর্থাৎ যুবক হয়ে যায়, তখন তার উপর শরীয়তের যে হুকুম আহকাম, যে নামাজ বলেন, যে রোজা বলেন, এভাবে যদি হজ ফরজ হয় তাহলে হজ, এবং যাকাত যদি ফরজ হয় তাহলে যাকাত, এভাবে যা কিছু আছে ওই ইবাদতগুলি তার উপর কি হয়ে যায়, আবশ্যক হয়ে যায়, এবং বিদ্যকালেও কিন্তু তার উপর এই কাজগুলি থাকে। কিন্তু দেখেন যে আল্লাহ তাআলা আমাদেরকে এই যে হায়াত নামক যে জীবনটা দিয়েছেন, সময়টা দিয়েছেন, তার মধ্যে কোন জিনিসটা আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দনীয়, কোন সময়টা? এখন তো আমরা দেখেন ছোট বাচ্চারাও কিন্তু আল্লাহ তাআলার ইবাদত করে, আমরা দেখি বাবার সাথে নামাজ পড়ছে, বিভিন্ন নেকির কাজ করছে। হ্যাঁ, এটা ভালো কাজ, অবশ্যই করতে হবে। এবং আমরা ওটাও দেখি যে বৃদ্ধ হয়ে গেলে মানুষ মসজিদমুখী হয় এবং ইবাদত করার জন্য চেষ্টা করে, নেকির কাজ করার জন্য চেষ্টা করে। কিন্তু যে সময়ে কে আল্লাহ তাআলা পছন্দ করেছেন এবং যে সময়ের কথা বেশি ফজিলত ইবাদত করলে যে সময়ে, ওই সময়ের কথা আল্লাহ তাআলা বলেছেন, আজকে আমরা ওই সময়কে গুরুত্ব দিচ্ছি না, তা হচ্ছে যৌবনকাল। আজকে দেখেন মানুষ এই যৌবনকালে যে শক্তিটুকু মানুষের কাছে আছে না, কিন্তু বৃদ্ধকালে কিন্তু এটা থাকে না, ছোটকালেও কিন্তু সেটা থাকে না। কিন্তু ওই কারণে যে আল্লাহ তাআলা নবী করিম ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে মুবারক মধ্যে ইবাদত করেছেন যে নিজের যৌবনে ইবাদতকারী যুবক, নিজের জীবন যৌবনকালে ইবাদতকারী যুবক বৃদ্ধ অবস্থায় ইবাদতকারীর ব্যক্তির উপর এরূপ ফজিলত অর্জন করেছে, যেমন রসূলগণের আলাইহিমুস সালাতু ওয়াসসালাম এর মর্যাদা সকল নবীদের উপর রয়েছে। দেখুন কেমন মর্যাদা, যে যৌবনকালে অর্থাৎ যুবক অবস্থায় ইয়াং অবস্থায় কি করা, আল্লাহ তাআলার ইবাদত করা। আরেকটি হাদিস মুবারকের মধ্যে যে এমন আসছে যে যুবক দুনিয়ার সাপ, আজকে এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা এই যৌবনকালের মাধ্যমে কিন্তু আল্লাহ তাআলার গুনাহের কাজ বেশি করি, নাফরমানিমূলক কাজ বেশি করি, কারণ আমার শক্তি আছে, ব্যাস যেমন ইচ্ছে তেমন করে বসে থাকি, জুলুম করে থাকি, অত্যাচার করে থাকি, কাউকে মারতে প্রহার করতে আমরা দ্বিধাবোধ করি না, কারণ আমার শক্তি আছে। তো যারা আমরা এই ধরনের কাজগুলি করি এটা তো গুনাহের কাজ, কিন্তু যারা ভাগ্যবান যারা এই যৌবনকালকে আল্লাহ তাআলার ইবাদত করার মাধ্যমে কি করে অতিবাহিত করে, তাদের ব্যাপারে তো প্রথমে আমরা ফজিলত শ্রবণ করেছি। আরেকটি রেওয়ায়েত এভাবে আসছে যে যুবক দুনিয়ার স্বাদ এবং তার আরাম আয়েশকে ছেড়ে দিল এবং তার যৌবনের মধ্যে আল্লাহ তাআলার আনুগত্যের দিকে অগ্রসর হল, তবে আল্লাহ তাআলা ওই সৌভাগ্যবানকে 72 জন, কয়জন? 72 জন সিদ্দিকিনের সমপরিমাণ সওয়াব প্রদান করবে। আরেকটি রেওয়ায়েতে এমনও আছে যে আল্লাহ তাআলা ওই যুবককে পছন্দ করেন যে যুবক যে আল্লাহ তাআলাকে রাজি করার জন্য যে দুনিয়ার যেটা ভোগ বিলাস আছে না, দুনিয়ার যেটা চাকচিক্য আছে না, ওই চাকচিক্য ছেড়ে দিয়েছে। এই যৌবনকালটা হচ্ছে একজন মুসলমানের জন্য, একজন মুমিনের জন্য প্রকৃত সময় যে আল্লাহ তাআলার ইবাদত করার, রিয়াজত করার। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আজকে আমরা এই যৌবনকালটাকে যে গুনাহের মাধ্যমে আমরা কি করে দিচ্ছি, অতিবাহিত করে দিচ্ছি। আপনি যদি দেখেন যে আরশাদ ভাই যে নবী করিম রাউফুর রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রকাশ করেছেন কিন্তু 40 বছর বয়সে, যে এর পূর্বে যে যখন 25 বছর ছিল, আপনি শুরুতে বলেছেন হেরা গুহায় গিয়ে রিয়াজত করতেন, যখন 30 বছর তখন তো যৌবন ছিল, তখন কিন্তু বৃদ্ধ হয় নাই, মানে বয়স বেশি হয় নাই, তখন যৌবন ছিল, আমাদের মতো যুবক ছিল, তখন ওই হেরা গুহায় গিয়ে আমার নবী করিম রাউফুর রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, যে আল্লাহ তাআলার ইবাদত করেছেন, রিয়াজত করেছেন। কিন্তু আজকে আমরা ওই যুবকরা আমার নবীর ওই উম্মত হয়ে আশেক হয়ে আজকে আমরা আমাদের এই যৌবনকালটাকে কি করছি, যে আল্লাহ তাআলার অসন্তুষ্টিমূলক কাজ করার মাধ্যমে, গুনাহের কাজ করার মাধ্যমে, ইবাদত থেকে দূরে সরে আমরা কি করে দিচ্ছি, অতিবাহিত করে দিচ্ছি। তো আমি আপনার মাধ্যমে, বিশেষ করে আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে, আমি মাদানী চ্যানেলে যারা দর্শক শ্রোতা অনুষ্ঠান দেখছে তাদের সবাইকে বলবো, শুধু এটা যৌবনকালের জন্য, যুবকদের জন্য না, সবার জন্য আমরা আল্লাহ তাআলার ইবাদত করি। বিশেষ করে আমরা যারা যুব সমাজ রয়েছি আমরা আল্লাহ তাআলার ইবাদতের প্রতি কি হই, ধাবিত হই। তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এই যৌবনকাল কিয়ামতের ময়দানে বলেন, পরকালে বলেন, কবরের মধ্যে বলেন, ইনশাআল্লাহ আপনারা আমার জন্য নাজাতুল ওসিলা হবে ইনশাআল্লাহ।
আচ্ছা স্যার, আমি এখানে একটা জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে যদি কারো ইবাদতের প্রতি আগ্রহ কম থাকে, মানে ইবাদত করতে তেমন মন চায় না, তাদেরকে বলবো আমরা যেন এই দোয়া করি। আল্লাহ হাবিব সবসময় একটি দোয়া করতেন, সেই দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা আইন্নি আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি, অর্থাৎ হে আল্লাহ তুমি তোমার জিকির, তোমার কৃতজ্ঞতা এবং তোমার ইবাদত উত্তম রূপে করতে আমাকে সাহায্য করো। তো আমরা আল্লাহ তাআলার দরবারে এই দোয়াটা করতে থাকি, আরবিতে পারলে আরবিতে, আচ্ছা আরবিতে না হলে বাংলায় তো করি, হ্যাঁ বাংলায় যদি করি, আমি আরবিতে যদি না পারি বাংলায় করলে আল্লাহ তাআলাকে শুনবেন, অবশ্যই শুনবেন, কিন্তু মহাব্বত দিয়ে আল্লাহ তাআলার দরবারে বলি, তাহলে তুমি আমাকে তৌফিক দাও, আমাকে ইবাদতের তৌফিক দাও, তোমার মহাব্বতে তোমাকে সাজদা দেওয়ার তৌফিক দাও। যখন আমি আল্লাহ তাআলার দরবারে আমি যখন এই দোয়া করব, প্রার্থনা করব, নিশ্চয়ই আল্লাহ তাআলা তা কবুল করবেন এবং সেই তৌফিক আমার মিলে যাবে। আর যখন আল্লাহ তাআলার ইবাদত করার তৌফিক মিলে যাবে উত্তম ভাবে, তাহলে আল্লাহ তাআলার নৈকট্যটা তো ইনশাআল্লাহ মিলে যাবে।
আপনাকে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আরশাদ ভাই থেকে শেষ পর্যায়ে এসে মাদানী ফুল শ্রবণ করেছি। তো আপনাদের কাছে অনুরোধ করব, আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে এই মেসেজটুকু আমি সকলের কাছে দিতে চাই, যে আল্লাহ তাআলা যাকে দয়া করেন সে ইবাদত করার জন্য সুযোগ পান। আজকে যারা আমরা ইবাদত থেকে দূরে, তাদের আফসোস করা দরকার, তাদের চিন্তা করা দরকার আমরা কোথায় আছি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বাস আল্লাহ তাআলা কাছে দরবারে আমরা আল্লাহ তাআলার ইবাদত করার মতো যে এ ধরনের কান্না করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। কারণ আমার আসাদের বলে দিয়েছেন দোয়া করা, আমার নবী দোয়া করতেন, কিন্তু আজকে আমরা দোয়া করা তো দূরের কথা, কি বলবো। আজকে আমাদের পরিস্থিতি এমন হয়ে গিয়েছে মাদানী চ্যানেলের দর্শক আলহামদুলিল্লাহ, যে দাওয়াত সেমের এই মাদানী পরিবেশ এমন একটি পরিবেশ যেটার মধ্যে ইবাদত করার জন্য উৎসাহ দেওয়া হয়, শিক্ষা দেওয়া হয়। যেমন আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, যেমন আমরা আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করে দোয়া করি, ওই অভ্যাস যেন আমাদের ভিতর চলে আসে, ওই শিক্ষার আলহামদুলিল্লাহ এই দাওয়াত সেমি সুন্দর মাদানী পরিবেশের মধ্যে বিভিন্ন মাধ্যম দিয়ে। যেমন মাদানী কাফেলা রয়েছে, আমাদের বিভিন্ন ধরনের কোর্স, 63 দিনের কোর্স রয়েছে, 5 মাসের ইমাম কোর্স রয়েছে, এবং 7 দিনের নামাজ কোর্স রয়েছে, 30 দিনের ফয়জানে কোরআন কোর্স রয়েছে। এভাবে আলহামদুলিল্লাহ বিভিন্ন কোর্সের মাধ্যমে যে মুসলমানদেরকে চেষ্টা করা হয় কিভাবে আল্লাহ তাআলার ইবাদত এর আগ্রহ আমাদের ভিতর সৃষ্টি হবে, কিভাবে আল্লাহ তাআলার ইবাদত আমাদের ভালো লাগবে, এই ধরনের শিক্ষাটুকু আলহামদুলিল্লাহ দাওয়াত সেমির এই পরিবেশের সাথে পরিবেশের মধ্যে দেওয়া হয়। আমি সকলকে এই দাওয়াতটুকু দিব, আমরা সকলে আমরা দাওয়াত সেমির মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যাই। যারা আমরা ইসলামী বোনরা রয়েছি, আমরা ইসলামী বোনদের সাথে, এবং যারা ইসলামী ভাইরা রয়েছি ইসলামী ভাইদের সাথে, এবং সাথে সাথে যে ইলমে দিন শিখার জন্য এবং আল্লাহ তাআলার ইবাদতের প্রতি আগ্রহ সৃষ্টি হওয়ার জন্য বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী যেটা উত্তম মাধ্যম আমি যেটা মনে করি সেটা হচ্ছে মাদানী চ্যানেল। আমরা যখনই সময় পাই ইনশাআল্লাহ মাদানী চ্যানেল দেখি, দেখবেন ইনশাআল্লাহ আজ্জাবাজাল আস্তে আস্তে আমাদের অন্তরের মধ্যে যে গুনাহের কারণে যে ইবাদতের স্বাদ, ইবাদত করার যে আগ্রহটুকু আমরা হারিয়ে ফেলেছি, ইনশাআল্লাহ আজ্জাবাজাল মাদানী চ্যানেল দেখার মাধ্যমে আল্লাহ তাআলা সেই নিয়ামতটুকু আবারও আমাদেরকে ফিরিয়ে দিবেন ইনশাআল্লাহ। যে আপনাদের স্বাস্থ্যতা এবং ভালো কামনা করে আজকের মতো আমরা এখানে শেষ করছি। যখনই সময় পান গুনেহ ভরা চ্যানেল না দেখে মাদানী চ্যানেল দেখতে থাকুন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবিয়িন আমিন। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম।
কে পারবে করতে বর্ণনা তোমার শান ইয়া রাসূল, কে পারবে করতে বর্ণনা তোমার শান ইয়া রাসূল, স্বয়ং খোদা যখন করেন তোমার